বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থ সহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর, যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর ইয়েমেনের রাজধানী সানায় ইঙ্গো মার্কিন বাহিনীর বড় ধরনের বিমান হামলা, নারী ও শিশুসহ 31 বেসামরিক ব্যক্তি নিহত। ইয়েমেনে আক্রমণকারীদের বেদনাদায়ক শাস্তি দেওয়া হবে বলে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের ঘোষণা, পাল্টা আঘাত হানার হুমকি দিল হুথি আনসারুল্লাহ আন্দোলন। যুদ্ধবিরতি চলা অবস্থায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ড্রোন হামলায় 9 ফিলিস্তিনি শহীদ, যুদ্ধাপরাধ বলল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এবং বাংলাদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট, পরিবারের সন্তোষ প্রকাশ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। শনিবার রাতের ওই হামলায় নারী ও শিশুসহ 31 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর ইঙ্গো মার্কিন বাহিনী ওই হামলা চালালো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার এই দরিদ্র দেশটির বিরুদ্ধে অত্যাধুনিক প্রাণঘাতী বল প্রয়োগের হুমকি দেওয়ার পর এই হামলা হল। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যেসব স্থানে হামলা হয়েছে তার প্রত্যেকটি বেসামরিক স্থাপনা। এটি বলেছে হামলায় প্রাথমিক হিসাবে 9 বেসামরিক নাগরিক নিহত, অপর 9 গুরুতর আহত হয়েছে। পরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন নিহতের সংখ্যা 31 ও আহতের সংখ্যা 22 বলে এক সংশোধনীতে জানিয়েছে। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে হামলার মাধ্যমে মার্কিন ও ব্রিটিশ বাহিনী আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করার পাশাপাশি যুদ্ধাপরাধ করেছে। এদিকে ইঙ্গো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আমেরিকার দুর্বলতারই প্রকাশ এবং এই পদক্ষেপ আমাদের গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না এবং বরং পরিস্থিতিকে আরও কঠিন এবং জটিল করে তুলবে। কাউন্সিল জোর দিয়ে বলেছে, আক্রমণকারীদের শাস্তি হবে অত্যন্ত বেদনাদায়ক। এছাড়া ইয়েমেনি আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে উত্তর সেনার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া হবে। আমাদের বাহিনী প্রতিশোধ নিতে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। অন্যদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার প্রতিক্রিয়ায় ঘোষণা করেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের আক্রমণ ইয়েমেনের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয়ে জোর দিয়ে বলেছে যে এই লঙ্ঘন এমন এক সময়ে ঘটেছে যখন লোহিত সাগরে শান্তি ফিরে এসেছে এবং ইয়েমেনের আরোপিত নিষেধাজ্ঞাগুলো কেবল ইসরায়েলি জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলায় 3 সাংবাদিক সহ অন্তত 9 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শনিবার একটি ত্রাণ দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সে সময় স্থানীয় সাংবাদিক ও ফটোগ্রাফারও ছিলেন। প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা জানিয়েছেন, বেত লাহিয়া শহরে গাড়িতে থাকা ত্রাণকর্মীরা দাতব্য সংস্থার জন্য একটি মিশনে ছিলেন। যখন তাদের উপর হামলা চালানো হয় তখন তাদের সাথে সাংবাদিক এবং আলোকচিত্রীরাও ছিলেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মোহাম্মদ বাসাল ফরাসি বার্তা সংস্থা এএপিকে জানিয়েছেন, দখলদারদের ড্রোন হামলার পর শহীদ 9 ফিলিস্তিনিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এবং আল খায়ের চ্যারিটেবল অর্গানাইজেশনের কর্মী রয়েছেন। হামাস এই হামলাকে ভয়াবহ গণহত্যা এবং যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল তাদের মানবিক সাহায্য শান্তি আলোচনার দিকে কোনো মনোযোগ না দিয়ে অনর্থক আগ্রাসন চালাচ্ছে, এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, এটি গাজা যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে। এবার ইসরায়েল তা মানবে কিনা সেটি তেল আবিবের উপর নির্ভর করছে এবং বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানো শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন, তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোর ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ করছেন। কানো বলেন, ইসরায়েলি মার্কিন সেনা ইদান আলেকজান্ডারকে পণবন্দী দশা থেকে মুক্তি দেওয়ার এবং অপর 4 পণবন্দীদের লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেওয়ার মানসিকতা প্রমাণ করেছে। এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন বলে হামাসের এই মুখপাত্র অভিযোগ করেন। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে একযোগে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে আদালত। আজ বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এই আদেশ দেন। রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন, হাইকোর্টের রায় সন্তুষ্ট, এখন সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর দেখতে চায়। 2019 সালের 7 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে আবাসিক হলে ছাত্রলীগের একদল সন্ত্রাসী পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। শ্রোতা বন্ধুরা, যাচ্ছে একটি সংক্ষিপ্ত বিরতিতে, সঙ্গে থাকুন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
আবার ফিরছি বিশ্ব সংবাদে। পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মহাজেরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশীদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিজের ভেরিফাইড এক্স পেজে লিখেছেন, ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না, বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। তিনি বলেন, বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহাজেরানি। তিনি বলেন, এর আগের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেলমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন, যদিও তার সে ইচ্ছা এখনও কখনো পূরণ হয়নি। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সংলাপে বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেলক্যাম্পের সঙ্গে শনিবার এক ফোনালাপে তেহরানের প্রস্তুতি ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। ফোনালাপে ইরান ও নেদারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দুই শীর্ষ কূটনীতিক কথা বলেন। এ সময় অন্য দেশের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন আরাকচি। তিনি বলেন, ইরান পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত। এ সময় ভেলক্যাম্প ইরানের সঙ্গে তার দেশের দীর্ঘকালের সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। আন্তঃসরকারীয় সম্পর্কের ক্ষেত্রে মতপার্থক্য নিরসনে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা কাজে লাগানো উচিত বলে ডাচ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন। বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে 23,885 জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আটক প্রবাসীদের মধ্যে 16,644 জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। 3,896 জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা এবং 3,325 জনকে শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করেছে পুলিশ। আরব নিউজ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে 1,432 জনকে আটক করা হয়েছে, যাদের 67% ইথিওপিয়া, 29% ইয়েমেনি এবং 4% অন্যান্য দেশের নাগরিক। এদের পাশাপাশি 97 জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং 13 জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলীয় কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং তীব্র ঝড়ের আঘাতে অন্তত 34 জন নিহত হয়েছে। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন 12 জন। এছাড়া কানসাসে ধূলিঝড়ের কারণে 55টিরও বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয়। এতে কমপক্ষে 8 জন মারা গেছেন। টেকার পাওয়ার হাউয়ার্সের তথ্য অনুযায়ী রোববার রাত পর্যন্ত মিশিগান, মিসৌরি এবং ইলিয়ান্স 7টি রাজ্যে 2,50,000 বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল। পূর্ব লুসিয়ানা, পশ্চিম জর্জিয়া, মধ্য টেনেসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যানহ্যান্ডেল জুড়ে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া কেন্দ্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাত এবং শনিবার ভোরে 26টি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে। আরকানাস, ইলিয়ান্স, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা ভিওএ সহ অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে। এর ফলে বেশ কয়েক দশক ধরে চলতে থাকা এসব গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রামোভিচ জানিয়েছেন, তাদের সাংবাদিক, প্রযোজক ও সহকারী সহ 1,300 কর্মীর সবাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এভাবে প্রায় ৫০টি ভাষায় পরিচালিত একটি সম্প্রচারের মাধ্যমকে পঙ্গু করা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত জাহারা এরশাদি বলেছেন, একতরফা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এবং সর্বোচ্চ চাপ সত্ত্বেও ইরানি নারীরা অগ্রগতির পথে হাঁটতে এবং তাদের সমাজ ও পরিবারকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন আশরাফ রহমান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত এবং উপপ্রতিনিধি নারীর অবস্থা সম্পর্কিত কমিশনের এক সভায় বলেছেন, যদিও বাইরে কিছু দেশ চাপের মাধ্যমে ইরানি নারীদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তারপরও তারা নিজেদের এবং তাদের সমাজের জন্য আরও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। শুক্রবার নিউ ইয়র্কে নারীর অবস্থা সম্পর্কিত কমিশনের ৬৯তম অধিবেশনে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে নিযুক্ত উপপ্রতিনিধি জাহরা এরশাদি বলেন, একতরফা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এবং সর্বোচ্চ চাপ সত্ত্বেও ইরানি নারীরা অগ্রগতির পথে হাঁটতে এবং তাদের সমাজ ও পরিবারকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত আরও বলেন, ইরানি নারীদের অধ্যাবসায় দৃঢ় সংকল্প এবং দৃঢ় ইচ্ছাশক্তি তাদের জীবনের সকল ক্ষেত্রে অগ্রগতির মূল কারণ। কিছু বিদেশি রাষ্ট্র চাপের মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলেও ইরানি নারীরা তাদের জাতির জন্য আরো ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ইসলামী বিপ্লবের পর ইরানি নারীদের ব্যক্তিগত ও সামাজিক অগ্রগতির কথা উল্লেখ করে এরশাদি জোর দিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকাকে গুরুত্ব দেয়। আজ ইরানি নারীরা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের ৩৩%, বিশেষজ্ঞ চিকিৎসকদের ৪০%, উপ বিশেষজ্ঞ চিকিৎসকদের ৩০%, স্বাস্থ্যকর্মীদের ৫০%-এরও বেশি, সরকারি খাতের কর্মীদের ৪৫% এবং বেসরকারি খাতের ৭৪%। জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধির মতে, প্রতিবছর ৩,০০,০০০ ইরানি গ্রামীণ ও যাযাবর শ্রেণীর নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ইরানে ৩২,০০০ অর্থনৈতিক উদ্যোগ নারীদের মালিকানাধীন। বর্তমান সরকারে ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা পদের ১৯০ জনেরও বেশি নারীকে নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে মন্ত্রিসভায় ৪ জন নারীকে নিয়োগ, ১৪ জন নারী সরকারের প্রতিষ্ঠানের প্রধান, ১৩ জন উপমন্ত্রী, ১৭ জন উপদেষ্টা ও সহকারী মন্ত্রী, ১১০ জন মহাপরিচালক, ১৭ জন গভর্নর এবং ১৬ জন মহিলা গভর্নর। তার বক্তৃতা অব্যাহত রেখে এরশাদি ফিলিস্তিনিদের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধের কথা উল্লেখ করে বলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলি সরকারের বর্বর কর্মকাণ্ড, গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের নির্মম অভিযান ছাড়া আর কিছুই নয়। নিরীহ নারী ও শিশুদের ব্যাপক গণহত্যা, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ইচ্ছাকৃত ধ্বংস এবং ফিলিস্তিনিদের নৃশংসভাবে বাস্তুচ্যুত করার ফলে ফিলিস্তিনি নারী ও মেয়েদের তাদের মৌলিক মানবাধিকার ভোগ করতে বাধাগ্রস্ত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
রেডিও তেহরানের প্রিয় শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নেন। আপনারা জানেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পাল্টে যায় সময়, কালের সাথে চলা এক সময়ের বহু সিস্টেম, পদ্ধতি এবং ফরম্যাট বা কাঠামো। এক সময়ের জনপ্রিয় টেপ রেকর্ডার এখন কেবলই জাদুঘরের সামগ্রী। প্রযুক্তির কল্যাণে এখন রেডিও, বিশেষ করে শর্টওয়েভ রেডিওগুলো পাল্টে নিয়েছে তাদের বিগত স্বরূপ। ফ্রিকোয়েন্সির পাশাপাশি এখন রেডিওর সকল আয়োজনে অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার সুবাদে এখন রেডিওর কার্যক্রম বিগত কাঠামো থেকে আগামীর দিকে নতুন রূপে অগ্রসরমান। রেডিও তেহরানও সময়কে ধারণ করে অনাগত আগামীর দিকে ছুটে চলেছে নতুন আঙ্গিকে। ইরানের নববর্ষ 21 মার্চ 2025 শুক্রবার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সিতে লাইভ নিউজ কিংবা সংবাদ প্রতিবেদন থাকছে না। পুরো সময় জুড়ে প্রচারিত হবে আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। গোটা বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়া পেজ এবং চ্যানেলগুলোতে নজর রাখুন। অ্যাড্রেসগুলো জানিয়ে দিচ্ছি: tweme/farstodaybn, instagram.com/iranradiobn1, facebook.com/iranradiobn, facebook.com/farstodaybangla, iranradio.ir/bn, youtube.com/@iranradiobn।
এবার কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর ইয়েমেনের রাজধানী সানায় ইঙ্গো মার্কিন বাহিনীর বড় ধরনের বিমান হামলা, নারী ও শিশুসহ 31 বেসামরিক ব্যক্তি নিহত। ইয়েমেনের আক্রমণকারীদের বেদনাদায়ক শাস্তি দেওয়া হবে বলে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের ঘোষণা। পাল্টা আঘাত হানার হুমকি দিল হুথি আনসারুল্লাহ আন্দোলন। এবং যুদ্ধবিরতি চলা অবস্থায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ড্রোন হামলায় 9 ফিলিস্তিনি শহীদ। যুদ্ধাপরাধ বলল ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর অনুষ্ঠানটি পরিবেশনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনায় আমরা বীজগণিতের ত্রিঘাত সমীকরণ সমাধানে খৈয়ামের অবদান নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
প্রায় 25 বা 26 বছর আগে সমরকন্দের বিচারক আবু তাহেরের সমর্থনে ওমর খৈয়াম তার রেসালে ফি আল বারাহিন আলী মাসাইল আল জাবর ওয়া আল মোকাবেলা নামক বইটিতে ত্রিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বইটির ভূমিকায় তিনি লিখেছেন যে বীজগণিতের কাজগুলোকে ফাঁকিবাজি বা ধোকাবাজি মনে করা উচিত নয়, কারণ এগুলো বিজ্ঞানসম্মত বিষয় এবং জ্যামিতির সাথে সম্পর্কিত। তিনি বইটির পাঠককে এটার গুরুত্ব বোঝানোর চেষ্টা করেছেন। খৈয়াম হলেন প্রথম ব্যক্তি যিনি বীজগণিতে ত্রিঘাত সমীকরণ চিহ্নিত ও শ্রেণীভাগ করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ তিনি একে দ্বিপদী, ত্রিপদী ও চতুর্পদীতে শ্রেণীভাগ করেছিলেন। আমরা বর্তমানে গণিতের ক্ষেত্রে যেসব চিহ্ন ও টার্মস ব্যবহার করি, ওমর খৈয়াম এবং তার অন্যান্য সমসাময়িকদের যুগে এই ধরনের চিহ্ন ও টার্ম ব্যবহৃত হতো না। সে সময় তারা শব্দের ব্যবহার দিয়ে সবচেয়ে জটিল গাণিতিক বিষয়বস্তু ও সমাধান প্রকাশ করতেন। অতএব ওমর খৈয়াম গণিত বিষয়ক বই লেখার সময় তিনি সমীকরণ সমাধান করার জন্য সে সময় প্রচলিত শব্দের ব্যবহার করেছিলেন।
আমরা এখন আরো ভালোভাবে পড়া ও বোঝার জন্য গণিতের বর্তমান চিহ্ন ও টার্ম ব্যবহার করছি। মুসলিম জ্যোতির্বিজ্ঞানীদের রচিত গ্রন্থে বলা হয়েছে যে ঘন সমীকরণের জ্যামিতিক তত্ত্ব উদ্ভাবনে খৈয়ামের গবেষণা কর্ম ছিল সবচেয়ে সফল। 1742 সালে জেরার্ড মিরম্যান নামে একজন ডাচ গণিতবিদ লেইডেন ইউনিভার্সিটি লাইব্রেরিতে ওমর খৈয়ামের রচিত গণিতের 24টি বই খুঁজে পান। তিনি তার নিজের বইয়ে লিখেছেন, ওমর খৈয়াম তার গ্রন্থে বীজগণিতের দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করতে সক্ষম হন। এই ডাচ গণিতবিদ বীজগণিতের উপর ওমর খৈয়ামের রচিত রেসালে ফি আল বারাহিন আলি মাসায়েল আল জাবর ওয়া আল মুকাবেলা বইটিও ওই লাইব্রেরিতে খুঁজে পান। এর আগে এই বইটির কোনো অনুলিপি কোথাও দেখা মেলেনি। এর প্রায় 100 বছর পর 1851 খ্রিস্টাব্দে ইরানে গবেষণায় নিয়োজিত একজন জার্মান বিজ্ঞানী ফ্রান্জ উইপেকে খৈয়ামের রচিত জাবর গ্রন্থটি আরবি থেকে ফরাসি ভাষায় অনুবাদ করেন। এরপর এই বইটি 2008 সালে ইংরেজিতে অনুবাদ ও মুদ্রিত হয়।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
বীজগণিতের ত্রিঘাত সমীকরণ কী ধরনের কাজে লাগে এবং বিজ্ঞান গবেষণায় এর আদৌ কোনো ভূমিকা বা ব্যবহার আছে কিনা তা অনেকের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1995 সালে এলপি ওজদুরাল নামে এক তুর্কি বিজ্ঞানী ওমর খৈয়াম সম্পর্কে একটি নিবন্ধে লিখেছিলেন, খৈয়ামের সময় নির্মিত স্পাহানের জামে মসজিদ তৈরির সময় স্থপতিরা খৈয়ামের সাথে আলোচনা না করে তাদের পক্ষে মসজিদটি তৈরি করা সম্ভব ছিল না, কেননা খৈয়াম ত্রিঘাত সমীকরণের সমাধান দিয়েছিলেন। এই তুর্কি বিজ্ঞানী তার নিবন্ধে আরও লিখেছেন, মসজিদের খিলান নির্মাণে ত্রিঘাত সমীকরণের সাথে পরিচিত না হয়ে স্থপতিদের পক্ষে তা বানানো সম্ভব ছিল না। শুধুমাত্র ত্রিঘাত সমীকরণের জ্ঞান দিয়েই এর নির্মাণ কাজ সম্ভব হয়েছিল। এ থেকে ডিজাইন ও নির্মাণ শিল্পে ত্রিঘাত সমীকরণের ব্যবহার ও গুরুত্ব উপলব্ধি করা যায়। আরেকটি উদাহরণ হচ্ছে জার্মানির বার্লিন শহরে নির্মিত একটি ভবনের ছাদের ডিজাইন নির্মাণে শুধুমাত্র বীজগণিতের ত্রিঘাত সমীকরণ ব্যবহার করা হয়েছিল। ওই ছাদটি তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারদের বীজগণিতের প্রায় 85,000 সমীকরণ সমাধান করতে হয়েছিল, যা মহাকাশ গবেষণা সংস্থা নাসার কম্পিউটার ব্যবহার করে ডিজাইন করা হয়েছিল।
এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে বীজগণিত গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা, যা বিভিন্ন ধরনের বিজ্ঞান গবেষণায় ব্যবহৃত হয়। তো যাই হোক, খৈয়ামের বড় বড় অবদানগুলোর মধ্যে আরেকটি হচ্ছে ইউক্লিডের সমান্তরাল নীতির সমালোচনা, যা পরবর্তী সময়ে অ ইউক্লিডীয় জ্যামিতির সূচনা করেছিল। এক্ষেত্রে তার অবদানে ব্যাপক সাড়া ফেলেছিল। ইউক্লিড খ্রিস্টপূর্ব 3rd শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়াতে বসবাস করতেন। তিনি উসুল বা নীতিমালা নামে একটি বই লিখেছিলেন, যেখানে তিনি গণিত এবং জ্যামিতি বিষয়ক সমস্ত জ্ঞান সংকলন করেছিলেন। বাইবেলের পরে এই বইটির মতো আর কোনো বই এতটা ছাপানো হয়নি এবং এই বইয়ের বিষয়বস্তু এখনও স্কুল কলেজগুলোতে পড়ানো হয়। জ্যামিতি সম্পর্কে আমরা যা জানি তা এই বইটিতে লেখা ইউক্লিডেরই অবদান।
ওমর খৈয়াম তার ফি শারহ মা আশকিল মান মুসাদেরাত ইউক্লিড গ্রন্থে ইউক্লিডের জ্যামিতির নীতিগুলোর উপর ব্যাপক অনুসন্ধান করেছেন। খৈয়ামের এই বইটির একটি পাণ্ডুলিপি বর্তমানে বার্লিন লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ইউক্লিড, যিনি বিদ্যমান জ্যামিতিক উপপাদ্যগুলো সংগ্রহ করার সময় সেসবের যুক্তিপ্রমাণ তুলে ধরার চেষ্টা করেছিলেন। প্রথম চারটি স্বীকার্য বা স্বতঃসিদ্ধ নীতির সাহায্যে তিনি 28টি জ্যামিতিক উপপাদ্য প্রমাণ করতে সক্ষম হন, কিন্তু আরও উপপাদ্য প্রমাণ করার জন্য তাকে পঞ্চম নীতি প্রয়োগ করতে হয়েছিল। ইউক্লিডের পরে অনেক গণিতবিদ প্রথম চারটি স্বীকার্য বা স্বতঃসিদ্ধ নীতি ব্যবহার করে এই বিরক্তিকর স্বতঃসিদ্ধ প্রমাণ করার চেষ্টা করেছিলেন। স্বীকার্য বা স্বতঃসিদ্ধ এমন এক ধরনের উক্তি বা সাক্ষ্য যা এখনও প্রমাণ হয়নি বা ব্যাখ্যা করা হয়নি, কিন্তু সত্য বলে ধরে নেওয়া হয় বা স্বীকার করে নেওয়া হয়। ধরে নেওয়া হয় এ ধরনের উক্তি বা সাক্ষ্য নিজেই নিজের প্রমাণ এবং কোনো প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে অবশ্যই এদের সত্য বলে ধরে নিতে হয়। সে কারণেই এই ধরনের উক্তি বা সাক্ষ্যকে সর্বজন অনুমোদিত ধরেই অন্যান্য সত্য প্রতিষ্ঠার কাজে শুরু থেকেই এদের ব্যবহার করা হয়।
খৈয়াম তার গ্রন্থে ইউক্লিডের সমান্তরালতার নীতি প্রমাণ করার চেষ্টা করেছিলেন। খৈয়াম এ লক্ষ্যে যে পদ্ধতি ব্যবহার করেছিলেন তা 700 বছর পরে ইউরোপীয় গণিতবিদদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তো শ্রোতা বন্ধুরা, ওমর খৈয়ামের গবেষণার কিছু দিক সম্পর্কে পরিচিত হলেন। আগামী পর্বে আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা বন্ধুরা, পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী ধারাবাহিক অনুষ্ঠান খোদা প্রেমের বসন্তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
রমজান মুসলমানদের জন্য একটি বিশেষ মহা উৎসবের মাস, আর এই মহা উৎসবের আয়োজক হলেন স্বয়ং মহান আল্লাহ। এই মহা উৎসব থেকে মুমিন বা খোদাভীরু মুসলমানরাই সবচেয়ে বেশি লাভবান হয়। অবশ্য মহান আল্লাহর অন্য সাধারণ উৎসব থেকে লাভবান হয় সৃষ্টিকুলের সব সদস্যই। নামাজ, রোজা ও জাকাত এসব ধর্মীয় প্রথা বা ইবাদতের প্রচলন অতীতের নবী রাসুলদের যুগেও ছিল। অর্থাৎ মানুষের জন্য এ ধরনের ইবাদতগুলো সব যুগেই জরুরি বা ফরজ করা হয়েছে, যাতে তারা মহান আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং এসবের মাধ্যমে আত্মিক সমৃদ্ধির অধিকারী হয়। অন্য কথায়, মানুষের আত্মিক উন্নতি, দিক নির্দেশনা ও প্রশিক্ষণের অন্যতম মৌলিক স্তম্ভ হল রোজা, এবং তা আসমানি বা ঐশী ধর্মগুলোর অন্যতম প্রধান ভিত্তি। রোজার উদ্দেশ্য হল খোদাভীতি বা তাকওয়া অর্জন। খোদাভীরুতা হচ্ছে চোখ, কান ও অন্তরকে সদা সতর্ক রাখা, যাতে সব ধরনের পাপ থেকে মুক্ত থাকা যায় এবং যেসব কাজে আল্লাহ খুশি হন সেসব কাজে মশগুল হওয়া যায়। চলাফেরা এবং ওঠা বসা ও যাবতীয় লেনদেন ও তৎপরতায় খোদাভীতি অর্জনের অন্যতম মাধ্যম হল রোজা।
রোজা কেবল পরকালে বেহেশত পাওয়ার জন্য জরুরি তা নয়, সমাজের প্রতিটি মানুষ যদি খোদাভীরু হয়ে যায়, তাহলে সে সমাজ দুনিয়ার বুকেই এক ধরনের বেহেশতি পরিবেশ তৈরি করে। এ ধরনের সমাজের প্রতিটি মানুষ হন সম্মানিত এবং সেখানে থাকে কেবলই পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা, সুস্থতা, নিরাপত্তা ও সার্বিক সমৃদ্ধি। বর্তমান বিশ্বের সব সংকট আর সমস্যার মূল কারণ হচ্ছে খোদাভীরুতা বা তাকওয়ার অভাব। পাশ্চাত্য আজ বস্তুগত জ্ঞান, বিজ্ঞান এবং ধন সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে নানা ধরনের শূন্যতা ও সংকট বিরাজ করছে খোদাভীরুতার অভাবেই। খোদাভীরুতা বা তাকওয়া ব্যক্তি ও সমাজের জন্য খোদাই দিক নির্দেশনা লাভের পূর্ব শর্ত। পবিত্র কোরআনের শুরুতেই বলা হয়েছে, এ মহাগ্রন্থ কেবল মুত্তাকি বা খোদাভীরুদেরই সুপথ দেখায়। সব নবী রাসুলের প্রথম ও শেষ উপদেশ ছিল খোদাভীরু হও। ব্যক্তি ও সমাজ যদি প্রতিটি কাজে, চিন্তায় ও পদক্ষেপে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন তথা খোদাভীতিকে প্রাধান্য দেয়, তাহলে কোনো শক্তি তা যত বড়ই হোক না কেন, সেই ব্যক্তি ও সমাজকে সঠিক পথ থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারবে না।
تنزلت الآيات من هدي القرآن رمضان رمضان يا شهر الغفران يا شهر الغفران
খোদাভীতির সঙ্গে রয়েছে পবিত্র কোরআন ও দোয়ার অবিচ্ছেদ্য সম্পর্ক। মুমিন ও খোদাভীরু কখনো হতাশ হন না, তাই তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন। আর যে ব্যক্তি হতাশ, সে কিছুই চায় না আল্লাহর কাছে, অথচ মহান আল্লাহ তার কাছে চাইতে বলেছেন সবাইকে। দোয়া বিশ্বাসকে যোগায় শক্তি ও কাজেকর্মে যোগায় অনুপ্রেরণা। রমজান দোয়া কবুলের সুবর্ণ সুযোগের মাস। পবিত্র কোরআন অধ্যয়নও মানুষের ইমান ও খোদাভীতিকে করে শক্তিশালী। রমজান হচ্ছে কোরআন অধ্যয়নের বসন্ত। কোরআনের আয়াতের অর্থ নিয়ে চিন্তাভাবনা ও গবেষণার অভাবই মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ। বহু আরব দেশ আজ কাফির ও শয়তানি শক্তিগুলোর কাছে নতজানু হয়ে আছে। এর কারণ, কোরআনের ভাষা বোঝা সত্ত্বেও তারা কোরআনের অর্থ নিয়ে ভাবেন না ও কোরআনের বিধানের আলোকে কাজ করেন না। অন্যদিকে ইসলামী ইরানের জনগণ এবং নেতৃবৃন্দ ফার্সি ভাষী হওয়া সত্ত্বেও কোরআনের অর্থ নিয়ে গভীরভাবে ভাবেন ও কোরআনের নির্দেশের আলোকে আধুনিক জাহিলিয়াতের মোকাবেলায় সংগ্রাম করে যাচ্ছেন। সাম্রাজ্যবাদ, বৈষম্য, শোষণ, জুলুম ও কপটতা হচ্ছে আধুনিক জাহিলিয়াতের কিছু বৈশিষ্ট্য।
শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মুনির হোসাইন খানের বক্তব্য শুনব। তিনি বলেছেন,
মাহে রমজান ও শাফাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখে, অতঃপর নিজ লজ্জাস্থান ও জিহ্বাকে হেফাজত করে ও সংযত রাখে, মহান আল্লাহ তার সকল পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ মাফ করে দেবেন, তাকে দোজখ থেকে মুক্ত করে চিরস্থায়ী আবাসস্থল অর্থাৎ বেহেশতে স্থান দেবেন, এবং তৌহিদে বিশ্বাসীদের পাহাড় পর্বত সমান অর্থাৎ অগণিত গুনাহ ও পাপ ক্ষমা করে দেওয়ার জন্য তার শাফাওয়াত ও কবুল করবেন।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবস বা কিয়ামতের দিন আল্লাহ চার শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টি দেবেন না। এই চার শ্রেণী হল বাবা মা, যে সন্তানকে পরিত্যাগ করে, যারা অন্যের উপকার করার পর উপকারের খোঁটা দেয়, যারা আল্লাহর নির্ধারিত ভাগ্য বা তকদিরের বিধানকে অস্বীকার করে, এবং যারা মাদকদ্রব্য সেবন করে।
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের গোনার জন্য খুব দ্রুত শাস্তি নেমে আসে এবং পরকাল পর্যন্ত বিলম্বিত হয় না। এসব গোনা হল বাবা মা যে সন্তানের উপর অসন্তুষ্ট, মানুষের উপর অত্যাচার করা এবং দয়ার প্রতি অকৃতজ্ঞতা দেখানো। মহান আল্লাহ আমাদেরকে এসব হাদিস মেনে চলার তৌফিক দিন। তো শ্রোতা ভাই বোনেরা, বিদায়ের সময় ঘনিয়ে এলো,
এবারে শোনা যাক অর্থসহ ১৫তম রোজার দোয়া।
হে আল্লাহ, এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তৌফিক দাও। তোমার আশ্রয়ে ও হেফাজতের উসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে খোদা ভীরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করো। হে খোদা ভীরু মুত্তাকিদের আশ্রয়দাতা।
اللهم ارزقني فيه طاعة الخاشعين واشرح فيه صدري بإنابة المخبتين بأمانك يا أمانة
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনাই আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন। আদর্শ জীবন যাপন।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো সুস্থ আছেন। জীবনযাপনের ইসলামী পদ্ধতি ও দিক নির্দেশনা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ জীবনযাপনের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আমরা গত আসরে কথা রাখা বা অঙ্গীকার রক্ষার মতো গুরুত্বপূর্ণ একটি মানবিক গুণ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে অঙ্গীকার রক্ষা করাকে মুত্তাকিনদের পর্যায়ে পৌঁছার উপায় বলে উল্লেখ করেছেন। যারা অঙ্গীকার রক্ষা করার মাধ্যমে ঐশী তাকোয়ার অধিকারী হয়েছে তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ ও ভালোবাসার কথাও ঘোষণা করা হয়েছে।
মনোবিজ্ঞানীদের মতে পরিবারকেই প্রাথমিক শিক্ষাকেন্দ্র বলে অভিহিত করা হয়েছে। এই শিক্ষাকেন্দ্রের প্রশিক্ষকগণ হলেন বাবা এবং মা। তার মানে শিশুকাল থেকেই পরিবারে শিশুদের জন্য সুস্থ, সুন্দর এবং বেড়ে ওঠার একটি অনুকূল পরিবেশ গড়ে তোলা বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। অঙ্গীকার কি জিনিস একথা বোঝার মতো বয়স যখন শিশুদের হবে, তখন থেকেই তাদেরকে সেই অঙ্গীকার রক্ষার প্রশিক্ষণ দিতে হবে। এটা কেবল মৌখিকভাবে শিক্ষা দিলেই চলবে না, তাদেরকে বাস্তবেও এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে ওই অঙ্গীকারের বোধ ও চেতনা তাদের অন্তরাত্মায় গেঁথে যায়। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়েই আজকের আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
কোরআনে কারিম মানব সমাজের কাছে প্রত্যাশা করে তারা যেন তাদের কথার উপর অটল থাকে বা অঙ্গীকার রক্ষার ব্যাপারে কোন রকম অবহেলা না করে। সূরা বাকারার ১১৭ নম্বর আয়াতে অঙ্গীকার রক্ষা করাকে আল্লাহর নেক বান্দাদের অন্যতম গুণ বলে উল্লেখ করা হয়েছে। সৎ কাজের বর্ণনা দিতে গিয়ে এ আয়াতে বলা হয়েছে, বরং সৎ কাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ, কিয়ামতের দিন, ফেরেশতা, আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় ধন সম্পদ, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী ও কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম করবে এবং যাকাত দান করবে। যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক বাতিলের সংগ্রামে ধৈর্য ধারণ করবে তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মুত্তাকি।
সত্যাশ্রয়ী এবং মুত্তাকিদের পরিচয় বা গুণ বর্ণনা প্রসঙ্গে কারোর সঙ্গে করা অঙ্গীকার রক্ষা করার কথাও বলা হয়েছে। সূরা মুমিনুনেও সৎ লোকের গুণ বর্ণনা প্রসঙ্গে আমানতের সুরক্ষা করা এবং অঙ্গীকার যথাযথভাবে পালন করার কথা বলা হয়েছে। এই সূরার 8, 9 এবং 10 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে, তারাই এমন ধরনের উত্তরাধিকারী যারা নিজেদের উত্তরাধিকার হিসেবে ফিরদাউস লাভ করবে। এ আয়াতে সুস্পষ্টভাবেই বলা হয়েছে, জান্নাত লাভের অন্যতম উপায় হল আমানত ও অঙ্গীকার রক্ষা করা। এ বিষয়ে আমরা আরও কথা বলব খানিক মিউজিক বিরতির পর।
নিজেকে জানুন, নিজেকে গড়ুন, স্রষ্টার নির্দেশনায় জীবনযাপনের শৃঙ্খলা রক্ষায় আদর্শ জীবনযাপন অনুষ্ঠান শুনুন।
কোরআনে কারিম মানুষের মধ্যকার অঙ্গীকার ও চুক্তির বিষয়গুলোকে এমনভাবে উল্লেখ করেছে যে মনে হয় সব কিছুই জীবন্ত এবং বাস্তব। জীবিত অবস্থাতেই যেন কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে যে মানুষেরা, বিশেষ করে মুসলমানেরা, তার সঙ্গে কিরকম আচরণ বা ব্যবহার করেছে। বাস্তবে অর্থাৎ কাজে কর্মে তাদের দেয়া প্রতিশ্রুতি কি পালন করেছিল, নাকি কথার সঙ্গে কাজের মিল ছিল না, নাকি তারা তাদের দেয়া অঙ্গীকারের উপর ততটা আবদ্ধ ছিল না। পক্ষান্তরে পরিস্থিতি কি বিপরীত ছিল যে তারা তাকে অনেক সম্মান দিয়েছে এবং বাস্তব কাজের ক্ষেত্রে অঙ্গীকার পালন করাকে নিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি বলে মনে করেছে।
সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে এ সম্পর্কে বলা হয়েছে, প্রতিশ্রুতি পালন করো, অবশ্যই প্রতিশ্রুতির ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বা খোদাভীরুতা সম্পন্ন পরহেজগার বান্দার পর্যায়ে পৌঁছার উপায় হিসেবে অঙ্গীকার পালনের কথা বলেছেন। সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে এসেছে, যে বা যারা অঙ্গীকার রক্ষা করে এবং তাকওয়া অবলম্বন করে, তারা নিজেদেরকে আল্লাহর দয়া, ভালোবাসা ও অনুগ্রহ লাভের উপযুক্ত বলে সাব্যস্ত করেছে। কোরআন সুসংবাদ দিচ্ছে যে প্রতিশ্রুতি ও অঙ্গীকার রক্ষাকারীদের উচিত আল্লাহ তাআলার কাছ থেকে পবিত্র পুরস্কার লাভের জন্য অপেক্ষা করা।
অঙ্গীকার রক্ষাকারীদের আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্তির বিষয় বলছিলাম আমরা। বলা হয়েছে, পরকালে সৎকর্মশীল বিশেষ করে অঙ্গীকার পালনকারীদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে তাঁর সন্তুষ্টি এবং বসবাসের জন্য রয়েছে উপযোগী বেহেশত। এ সবই নেক বান্দাদের সৎ কাজের পুরস্কার। আলে ইমরানের 76 নম্বর আয়াতের শেষাংশে বলা হয়েছে, যে ব্যক্তিই তার অঙ্গীকার পূর্ণ করবে এবং অসৎ কাজ থেকে দূরে থাকবে, সে আল্লাহর প্রিয় ভাজন হবে, কারণ আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সুতরাং এই সৎ গুণটি নিজের ভেতরে লালন করার চেষ্টা করতে হবে। বিশেষ করে অঙ্গীকার পালন করার বিষয়টি নিজ জীবনের একটি বৈশিষ্ট্য পরিণত করার চেষ্টা করতে হবে। যদি নিজের দেয়া কথা রক্ষার ব্যাপারে সৎ থাকা যাবে না বলে মনে হয়, তাহলে কাউকে কথা না দেয়াই উত্তম। এমনকি কোনো কাজ করে দেওয়ার ইচ্ছে থাকলেও কথা দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হওয়া না যাবে, ততক্ষণ কথা না দেওয়াটাই উত্তম।
কারোর সঙ্গে যদি যোগাযোগ করবেন বলে মনে করেন, তবুও কথা দিবেন না যে অমুককে আমি ফোন করব বা অমুকের সাথে যোগাযোগ করব, যদি কোনো কারণে যোগাযোগ করা না হয়ে ওঠে তাহলে আপনার গ্রহণযোগ্যতা ওই লোকের কাছে আর থাকবে না। অথচ আপনি কথা না দিয়েও যদি কাজটি করে দিতে পারেন তাহলে আপনার প্রতি তার বিশ্বাস ও আস্থা যে কী পরিমাণ বেড়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এর ফলে আপনার পারিবারিক জীবন হয়ে উঠবে অনেক বেশি আকর্ষণীয়। তো আজ আর কথা নয় শ্রোতা বন্ধুরা, যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আমাদের আগামী আসরে।